exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
ABC Radio 89.2 FM এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শর্মি। আর শুরু হয়ে গেছে কুয়াশা, আর কুয়াশায় আছে এক্সপাইসের গল্প এবং তারপর রয়েছে কুয়াশার মূল গল্প। কিন্তু কুয়াশার এক্সপাইসের গল্পে যাবার আগে একটা চমৎকার খবর জানাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এবছর অমর একুশে বইমেলায় পাওয়া যাবে কুয়াশার একটা দুটো বই, কুয়াশা এক্সপাইস এবং এক নতুন চমক নিয়ে আসছে গ্রাফিক্স নভেল আকারে কুয়াশার আরো একটি বই, যা এই প্রথম আপনারা দেখতে পাবেন। তাই আজই আপনার বই প্রি অর্ডার করতে এবং ঘরে বসে বই পেতে অর্ডার করুন। দুটোর হটলাইন নাম্বার আছে, একটা হচ্ছে 16297, আবার বলছি 16297, এবং আরেকটি হচ্ছে 01519521971, 01519521971, অথবা অনলাইনে অর্ডারও করতে পারবেন rockumari.com এ। এই ছিল চমৎকার একটি খবর। আপনারা আজকে থেকে শুরু করে দিন প্রি অর্ডার যে বই আগে পেতে চান, কারণ প্রচুর ডিমান্ড রয়েছে কুয়াশার বইয়ের, আপনারা জানেন। আসলে তাহলে শুরু করে ফেলি কুয়াশা এক্সপ্রাইজের গল্প। আজকে আমরা কুয়াশা এক্সপ্রাইজে রয়েছে মার্ডার অফ সেলেনা। মার্ডার অফ সেলেনা, আপনারা সেলেনার নাম নিশ্চয়ই শুনেছেন, যাকে বলা হতো যে স্প্যানিশ ম্যাডোনা, তার মার্ডার নিয়েই আজকের কাহিনী। তাহলে শুরু করছি আজকের কুয়াশা এক্সপ্রাইজ মার্ডার অফ সেলেনা। নাম যশ খ্যাতি প্রত্যেকটা মানুষের কাম্য। একটা মানুষ তখনই এসব পায় যখন সে জীবনের সফলতার মুখ দেখতে পায়। যে কোনো মানুষের সফলতাটা আমরা দেখতে পাই, কিন্তু সফলতার পেছনের ঘটনাগুলো আমরা দেখতে পাই না। প্রত্যেকটা সফলতার পেছনে থাকে অনেক অনেক গল্প। প্রত্যেকটা সফল মানুষের জীবন ঘাটলে দেখা যাবে অনেক চড়াই উৎসাহের মধ্য দিয়ে তারা এই পর্যন্ত এসেছে। জীবনের এতটা উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার পর, সফলতার চরম শিখরে আসার পর, যদি জীবন তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তার কাছের মানুষগুলো থেকে জীবনের সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত উপহারটা যদি সে পায়, তখন জীবনের কাছে তার আর কিছুই বলার থাকে না, অনেক সময় বলার সময়ও থাকে না। আজ আমরা কুয়াশা এক্সপ্রাইজে এমন একজন মানুষের কথা জানবো যার সুরে একসময় মেতে উঠেছিল পুরো পৃথিবীর মানুষ, তার গানে মেতে উঠত মঞ্চ। কিন্তু একদিন হঠাৎ থেমে যায় এই শিল্পীর গান, এমন ভাবে থেমে যায় যা সে নিজে কোনোদিন কল্পনাও করেনি। কি হয়েছিল তার সাথে? আজ সেই হৃদয় বিদারক ঘটনাই জানব কুয়াশা এক্সফাইলস। কুয়াশা
এক্সফাইলস।
March 1995 সাল, ডেজ এন্ড মোটেলের একটি ঝলমলে দিন। সেদিনের ঝলমলে সূর্যটা দেখে কেউ হয়তো কল্পনাও করেনি এই দিনটা ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। সকাল 11:47, হঠাৎ সব স্বাভাবিকতা ভেঙে যায় দুটো গুলির শব্দে। কি হয়েছে, কি সমস্যা? লবিতে একটা মহিলা দৌড়তে দৌড়তে এসে মাটিতে পড়ে গেছে, তার শরীরে গুলি লেগেছে, অবস্থা বেশি ভালো না। সে মেঝেতে পড়ে গেছে, সারা মেঝে রক্তে ভেসে গেছে। তার বয়স কত? বয়স 20-এর মতো। সে কি এখনো লবিতে আছে? হ্যাঁ, তার অবস্থা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব পুলিশে খবর দাও। একটা স্বাভাবিক দিন, হঠাৎ মোটেলের রিসেপশনিস্ট এবং মোটেলের একজন বড় কর্মকর্তার এসব ফোন আলাপে সব রকমের স্বাভাবিকতা ভেঙে ফেলে। পুলিশের কাছে খবর যাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে আসে এবং ডেইজ ইন মোটেলের লবিতে তার একটি যুবতীর লাশ দেখতে পায়। পুলিশ তার লাশ দেখা মাত্রই তাদের কাজ শুরু করবে, এমন সময় সেখান থেকে মাত্র 55 ফিট দূরে একটা গাড়িতে তারা একটি মহিলাকে আবিষ্কার করে। সেই মহিলা গাড়ির সব জানালা দরজা বন্ধ করে বসেছিল। পুলিশ তখন চমকে যায় যখন দেখতে পায় তার হাতে একটি পিস্তল। পিস্তলটি সে তার নিজের মাথায় তাক করে ধরেছিল এবং সে কাঁদছিল আর চিৎকার করে বলছিল, আমি এটা করতে চাইনি। এই মহিলাটি ছিল 34 বছর বয়সী ফ্যালডিভার, একজন নার্স যার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। পুরো অবস্থাটা একটা ঘোলাটে পরিস্থিতি ধারণ করে। এদিকে ডেইজেনের ভেতরে সবাই হতভম্ব হয়ে যায় যখন তারা আবিষ্কার করল তাদের হোটেলের লবিতে গুলিবদ্ধ অবস্থায় যে মানুষটা পড়ে আছে সে আর কেউ নয়, সেই সময়কার রাইজিং স্টার 23 বছর বয়সী সেলিনা। যার কণ্ঠ শুনে মেতে উঠত হাজার হাজার দর্শক, যার জীবনের আলোকিত দিনগুলো মাত্র শুরুই হয়েছিল। কেমন হয়েছিল সেদিন সেখানে, আর কি সম্পর্ক স্যার লিভার আর সেলিনার? কেনই বা সেলিনার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই স্যার লিভার নিজের মাথায় পিস্তল তাক করে গাড়ির ভেতরে বসেছিল? এই সবকিছু চাপা পড়ে গেল নোমি কুয়েডামাস, আই কুড ফল ইন লাভ, গডস চাইল্ড, ক্যাপটিভ হার্টের মতো জনপ্রিয় সব গানগুলোর সিঙ্গার সেলিনা। সেলিনা যখন অনেক ছোট, তখন থেকে সে স্বপ্ন দেখতে শুরু করেছিল একজন সঙ্গীত শিল্পী হওয়ার। লেক জ্যাকসন, টেক্সাস শহরে 16 এপ্রিল 1971 সালে সেলিনা জন্মগ্রহণ করে। তার বাবা অ্যাব্রাম কুইন্টানিলাও ছিলেন একজন মিউজিশিয়ান, তার মা মার্সেলা ওফেলিয়া কুইন্টানিলা। 6 বছর বয়স থেকে সে অনুষ্ঠানে গান শুরু করত। তখন হয়তো সে কল্পনাও করেনি যে একদিন সে হাজার হাজার ভক্তদের সামনে গান করবে। 9 বছর বয়সে সেলিনা প্রথম একটি রেস্টুরেন্টে রেগুলার সিঙ্গার হওয়ার অফার পায়। সেখান থেকে ধীরে ধীরে তার গান পুরো টেক্সাসে জনপ্রিয় হয়ে যায়। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে। সেলিনার কণ্ঠে কিছু একটা ছিল, মানুষ খুব সহজেই তার সুরের মাঝে হারিয়ে যেতে পারত। আস্তে আস্তে সেলিনাও স্রোতে গা ভাসিয়ে দিল। বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন বার, সব জায়গায় গান গাইতে গিয়ে একসময় সেলিনা হয়ে উঠল আকর্ষণীয় এবং দুর্ধর্ষ একজন পারফর্মার। তার ভক্তদের সংখ্যা বাড়তে থাকে, মানুষ পাগলের মতো তার কনসার্টে গিয়ে একের পর এক গান শুনত। ক্রিস পেরেজের বয়স যখন 19, সে সেলিনার ব্যান্ডের একজন গিটারিস্ট হিসেবে যোগ দেয়। তার গিটার বাজানো দেখে মুগ্ধ হয় সেলিনা। ধীরে ধীরে ব্যান্ড মেম্বার থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। সেলিনা এবং ক্রিস একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। এই সময়গুলোর মধ্যে তারা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করে এবং ক্রিসের মনে হয় সে সেলিনাকে ভালোবাসতে শুরু করেছে। সে তার মনের কথাগুলো সেলিনাকে জানায় এবং সেলিনা তাকে জানায় সেলিনার মনে তার জন্য ঠিক একই অনুভূতি কাজ করে। তারা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে, তাদের একসাথে খুব সুন্দর সময় কাটে। প্রফেশনাল লাইফে সেলিনা একের পর এক সম্মাননা পেতে থাকে। তার ভক্তদের সংখ্যাও দিনের পর দিন বাড়তে থাকে। সেলিনার এই হাজার হাজার ভক্তদের মধ্যে একজন ছিল যে সেলিনার এই পরিণতির জন্য দায়ী। কিন্তু তখন সেলিনা কেন? কেউই ভাবিনি যে এমন কিছু হবে। স্যার লিভারের নাম আমরা আগেই শুনেছি। টেক্সাসের একটা হাসপাতালে সে নার্স হিসেবে কাজ করত, যার নামে কখনো কোনো ক্রিমিনাল রিপোর্ট ছিল না, তাকে মানুষ চিনতও না, আর 8-10টা মানুষের মতো সেও একটা সাধারণ মানুষ ছিল। কিন্তু সেলিনার এই ঘটনার পর পুরো পৃথিবীর মানুষ তাকে এক নামে চিনতে শুরু করল। 1991 সালে সেলিনার বাবা অ্যাব্রাহাম কুইন্টানিলা সেলিনাকে তার একটি অফিসিয়াল ফ্যান ক্লাব খোলার জন্য রাজি করে। স্যার লিভার ছিল সেলিনার একজন অনেক বড় ভক্ত। সে সেলিনাকে তার জীবনের আদর্শ মনে করত। সেই সুবাদে সেলিনার ফ্যান ক্লাবের মাধ্যমে স্যার লিভার সেলিনার এবং তার পরিবারের অনেকটাই কাছে চলে আসে। সেলিনা ও তার পরিবারও স্যার লিভারকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল। 1991 সালে যখন সেলিনা ফ্যান ক্লাব খোলা হয়, তখন স্যার লিভার বারবার সেলিনা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব করে। যেহেতু সে সেলিনার একজন অনেক বড় ভক্ত, তাই সেলিনার বাবা রাজি হয়ে যায় এবং 1991 সালে স্যার লিভার সেলিনা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট হয়। সেলিনা তাকে খুবই বিশ্বাস এবং ভরসা করত। সেলিনার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র স্যার লিভারের কাছে থাকত। এভাবে ধীরে ধীরে সেলিনা এবং স্যার লিভারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। 1994 সালে সেলিনা তাকে প্রস্তাব দেয় সেলিনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করার। স্যার লিভারকে দ্বিতীয়বার কোনো কিছুই জিজ্ঞেস করতে হয়নি। স্যার লিভার যেন এটার জন্যই অপেক্ষা করছিল। তখন পর্যন্ত স্যার লিভারের উপর সেলিনার অগাধ বিশ্বাস ছিল। সে স্যার লিভারকে বিন্দু মাত্র সন্দেহ করত না। সেলিনার বয়স যখন 23, তখন সে সেই সময়কার সবচেয়ে বড় সুপারস্টারের খ্যাতি লাভ করে। তাকে যেন আর কেউ ছুঁতেই পারে না। গানের জগতে সেলিনা যখন রাজত্ব করছে, 1995 সালে সেলিনা তার জীবনের প্রথম 60,000 ভক্তের সামনে কনসার্টে গান করেছিল। এটা ছিল তার জীবনের একটি বিশেষ দিন। সেলিনার ফ্যান ক্লাবে তখন 50,000 ফ্যান তৈরি হয়ে গেছে। স্যার লিভার এই ফ্যান ক্লাবের সবকিছু দেখাশোনা করত, এমনকি টাকা পয়সা। ততদিনে স্যার লিভার শুধুমাত্র সেলিনার ফ্যান নেই, সে এখন সেলিনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং একজন বিশ্বস্ত মানুষও বটে। এরপর সেলিনা তার নিজের একটা ফ্যাশন বুটিক খোলার চিন্তা করে, সেলিনা এটসেট্রা নামে, এবং স্যার লিভারকে সেই সেই বুটিকের ম্যানেজার করার চিন্তা ভাবনা করে। অথচ স্যার লিভারের ব্যবসা সম্পর্কে আগে কোনো অভিজ্ঞতাই ছিল না, তবুও শুধুমাত্র খ্যাতির খাতিরে সেলিনা তাকে বুটিকের ম্যানেজার বানায়। এতে বোঝা যাচ্ছে সেলিভার চাইলে সেলিনাকে অনেকটা কন্ট্রোল করতে পারত। সেলিনা তার ব্যাংকের সমস্ত কাগজপত্র এবং এক্সেস সেলিভারকে দিয়ে রেখেছিল এবং কোনোদিন তাকে কোন প্রশ্নও করেনি। এর কিছুদিন পরই হঠাৎ সেলিনার বাবার কাছে সেলিনার ফ্যান ক্লাবের অনেকগুলো ফ্যানের ফোন আসতে থাকে। তারা সবাই ফ্যান ক্লাবের বিরুদ্ধে টাকা পয়সা সংক্রান্ত কিছু অভিযোগ করে। তখন সেলিনার বাবা ব্যাপারটা ঘেঁটে দেখে এবং তারপর সে যা খুঁজে পায় তাতে সে হতবাক হয়ে যায়। সে দেখে সেলিনার ব্যাংক থেকে বিভিন্ন সময় চেকের মাধ্যমে অনেকগুলো টাকা তোলা হয়েছে, যেগুলোতে সেলিনার কোনো স্বাক্ষর নেই, শুধুমাত্র সেলিভারের স্বাক্ষর আছে। প্রায় $30,000 মতো এভাবে সেলিভার কাউকে না জানিয়ে বুটিক এবং ফ্যান ক্লাবের অ্যাকাউন্ট থেকে নিয়েছে। এই কথাগুলো যখন সেলিনার কানে আসে তখন সে এসব বিশ্বাসই করে না। সেলিনা ব্যক্তিগত জীবনে খুবই ইমোশনাল একটা মানুষ ছিল। সে যাকে একবার বিশ্বাস করত তাকে খুব সহজে অবিশ্বাস করতে চাইত না। তাকে যখনই কেউ বলতো, এমনকি তার বাবাও যখন বলেছে যে সেলিভার তার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে, সে তখন বলতো সেলিভার আমার বোনের মতো, ও কখনো এমন করবে না। তখন তার বাবা তাকে সব প্রমাণ দেখায়, সেসব ব্যাংকের চেকগুলোতে সেলিভারের সিগনেচার আছে। এসব দেখার পর সেলিনা প্রচন্ড কষ্ট পায় এবং তার কিছুতেই এসব সত্যি মনে হয় না, কিন্তু প্রমাণ সেলিনার সামনেই ছিল। সেলিনা সব বুঝতে পারে যে সেলিভার তাকে ব্যবহার করছে। সেলিনার সব বিশ্বাস ভেঙে যায়।
শুনব গল্পের দ্বিতীয় পর্ব।
March 1995 সেলিনা এবং তার বাবা সিদ্ধান্ত নেয় যে তারা সেলিভারের সাথে সরাসরি কথা বলবে। তারা সেলিভারের সাথে একটা মিটিং করে, তার সামনে সব প্রমাণ রাখে এবং জিজ্ঞেস করে সে কেন এসব করেছে। কিন্তু সে সরাসরি বলে এসব টাকার ব্যাপারে সে কিছুই জানে না। সেই মুহূর্তে সেলিনা সেলিভারের উপর ভীষণ রেগে যায়। সেলিনা তার মুখের উপর বলে দেয় সে সেলিভারের সাথে আর কোনো সম্পর্ক নেই, সে তার সাথে কোনো কথা বলতে চায় না, এমনকি তার চেহারাও দেখতে চায় না। সে সেলিভারকে বের করে দেয়। সেলিভার প্রচন্ড হতাশ হয়ে যায়। তার হাত থেকে ব্যাংক অ্যাকাউন্টস, ক্রেডিট কার্ডস, বড় বড় কনসার্ট আর যা কিছুর এক্সেস সেলিনা তাকে দিয়ে রেখেছিল সেগুলো সব হাত ছাড়া হয়ে যায়। হতাশা, রাগ, ক্ষোভ, ঘৃণা, এ সব সেলিভারের মনে জমতে জমতে বিরাট আকার ধারণ করতে থাকে। সে আবার সেলিনার সাথে যোগাযোগ শুরু করবার চেষ্টা করে। সেলিভারের কাছে তখনও সেলিনার বুটিকের কিছু জরুরি কাগজপত্র ছিল। সে ফোনে সেলিনাকে বলে যদি সেলিনা তার সাথে দেখা করতে আসে তাহলে সে সেলিনাকে সব কাগজপত্র বুঝিয়ে দেবে। কাগজপত্রগুলো খুবই জরুরি ছিল, তাই সেলিনা তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। March 1995 সেলিভার নিজে গাড়ি চালিয়ে ডেইজির মোটেলে আসে। মোটেলে চেক ইন করে এবং রুমের ভেতরে যায়। তার রুম নাম্বার ছিল 158। এই রুম নাম্বারটা এরপর মানুষ আর কোনো দিন ভুলতে পারেনি। সে সেলিনাকে ফোন করে এবং বলে, আমি যেসব করেছি তার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, তুমি এসে তোমার সব ডকুমেন্টস নিয়ে যাও। সেলিভারের ফোন পেয়ে সেলিনা সেখানে যায়, কিন্তু একা নয়, সে তার স্বামী ক্রিস পেরেসকে নিয়ে যায়। তারা সেখানে সন্ধ্যার পর পর যায়। ক্রিস গাড়িতেই বসে থাকে এবং সেলিনা একাই সেলিভারের রুমে যায়। প্রায় অনেকটা সময়ের পর সেলিনা সেই রুম থেকে বেরিয়ে আসে। তার হাতে অনেকগুলো কাগজপত্র ছিল। সেলিনা গাড়িতে এসে সব কাগজপত্র চেক করে দেখে এবং সে দেখে সেখানে সব কাগজগুলো ছিল না। সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল বলে সেলিনা আর সেলিভারের রুমে ফেরত যায় না। পরের দিন সকালে অর্থাৎ 31 মার্চ 1995 সেলিনা ডেইজিনে ফেরত আসে এবং এইবার সে একা একাই আসে। সে রুম নাম্বার 158 করা যায়। সেলিনা ভেবেছিল সে শুধুই তার বাকি কাগজপত্র নিতে এসেছে, কিন্তু সে তখনও জানত না সে মৃত্যুর দরজায় কড়া নাড়ছে। রুমের দরজা খুলে সেলিনা রুমের ভেতরে ঢোকে। রুমের দরজা আবারও বন্ধ হয়ে যায়। তারপর যা হয়েছিল সেদিন সেই রুমের ভেতরে, তাতে পুরো টেক্সাসের এবং সারা পৃথিবীতে সেলিনার যত ভক্ত ছিল সবার বুক কেঁপে ওঠে। সেলিনা রুমের ভেতরে ঢোকার বেশ কিছুক্ষণ পর একটা গুলির শব্দ আসে। ডেইজিনের একজন এমপ্লয়ি ট্রিনিডাদ সেই আওয়াজটা সবার প্রথমে শোনে। সে ভাবেও নি এটা গুলির আওয়াজ হতে পারে, আওয়াজটা কোন দিক থেকে আসলো সেটা দেখার জন্য যখন সে গেল, তখন সে দেখতে পায় একটা মেয়ে চিৎকার করতে করতে 158 নম্বর রুম থেকে বের হচ্ছে এবং তার এক হাত দিয়ে বুক চেপে ধরা ছিল। প্রায় দৌড়তে দৌড়তে মোটেলের বাইরের দিকে যেতে থাকে। চিনি যা দ্রুত সেখানে যায় ও তার পেছনে পেছনে ছুটতে থাকে। এমন সময় সে 158 নম্বর রুমের দরজায় আরো একটি মহিলাকে বের হতে দেখে। সেই মহিলাটি ছিল সেলডিভার। সে রুম থেকে বের হয়, খুব দ্রুত তার গাড়িতে ওঠে এবং গাড়ি স্টার্ট দেয়। সে গাড়িতে করে সেলিনাকে খুঁজে বেড়াচ্ছিল। সেলিনা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সেলডিভার দেখার সুযোগ পায়নি সে কোন দিকে গেছে। সে ভাবে সেলিনা হয়তো মোটেলের বাইরে কোথাও গেছে। সে আশেপাশে সব জায়গায় সেলিনাকে খুঁজতে থাকে কিন্তু পায় না। সেলিনা ততক্ষণে দৌড়ে ডেজিনের লবিতে যায়। মোটেলের ম্যানেজার দেখতে পায় একটা মেয়ে বুকে হাত দিয়ে দৌড়ে আসছে এবং তার হাত বেয়ে রক্ত পড়ছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত তার কাছে। সেলিনা সেখানে গিয়ে চিৎকার করে বলেছিল, আমাকে বাঁচাও, আমাকে গুলি করেছে আর সে আমার পেছন পেছন আসছে, আমাকে একটু বাঁচাও কেউ। বলতে বলতে সে মাটিতে পড়ে যায়। তার বুক থেকে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। সে ঠিক মতো কথা বলতে পারছিল না, কিন্তু তার মধ্যেই সে এতটুকু ম্যানেজারকে বলতে পেরেছিল সে রুম নাম্বার 158 ছিল আর সে সেলভিজারের নামটা বলে। এরপর মোটেলের কর্মচারীরা পুলিশে খবর দেয়। পুলিশের একজন কর্মকর্তা সেখানে আসে সাথে সাথে। সে পার্কিং এ গিয়ে ভালো করে খোঁজাখুঁজি করে। ঠিক তখন তার সামনে সেলভিজারের গাড়িটা চলে আসে। সে গুলি তাক করে সেলভিজারকে থামতে বলে। সেলভিজার গাড়ি থামায়। পুলিশ তাকে গাড়ি থেকে বের হতে বলে। সেলভিজার বুঝতে পারে যে তার বাঁচার আর কোনো পথ নেই। সে পুলিশের সামনে গাড়িটাকে দ্রুত ঘুরিয়ে ফেলে এবং পার্কিং এর আরেক কোণায় নিয়ে গাড়িটা পার্ক করে। তারপর সেখানে সে সেই 38 ক্যালিবার চৌরাস মডেল 85 পিস্তলটা হাতে নেয়। এটাই সেই পিস্তল যা দিয়েই সে কিছুক্ষণ আগে সেলিনাকে গুলি করেছে। সে পিস্তলটি নিজের মাথায় তাক করে। ঠিক সেই সময় লবির ভিতরে সেলিনা জীবনের সাথে যুদ্ধ করছিল। মোটেলের ম্যানেজার সহ যারা ছিল তারা সবাই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। আস্তে আস্তে সেলিনার শরীর নিস্তেজ হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস থেমে যাচ্ছে। সে আর কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। হয়তো একবার সে তার এই সুন্দর জীবনটাকে শেষবারের মতন বিদায় জানাচ্ছিল। এরপরেই চোখ বন্ধ করে ফেলে সে সময়ে জনপ্রিয় গায়িকা সেলিনা। থেমে যায় তার জীবন। সেই পৃথিবীতে তার সেই জাদুকর কণ্ঠ দিয়ে যে শব্দটি উচ্চারণ করেছিল সেটা ছিল সেলভিজার। সেই মানুষ যার সাথে একটা পশুর তুলনা করলেও কম হবে, তার মতো বিশ্বাসঘাতক এই পৃথিবীতে খুব কমই আছে। এদিকে বাইরে ততক্ষণে পুলিশের সোয়াট টিম সহ প্রায় সবাই সেখানে পৌঁছে গেছে। সেলভিজার তখনও সেই গাড়ির ভিতর বসেছিল পিস্তল মাথায় তাক করে। বাইরে থেকে পুলিশ অনেকবার তাকে বেরিয়ে আসতে বলছে কিন্তু সে কোনো কথাই শোনেনি। প্রায় এক ঘন্টা ধরে সে তার গাড়ির ভিতর বসেছিল। পুলিশ অনেক চেষ্টা করেছে তাকে জীবিতভাবে গাড়ি থেকে বের করে আনার। পুরো ডেইজিন মোটেল তারা ঘেরাও করে ফেলেছে। কোনো উপায় না দেখে পুলিশ তার গাড়ির ভেতরে একটা ফোন ছুড়ে মারে এবং বলে ফোনটা ধরে সে যেন ভেতর থেকে কথা বলে। সেলভিজার ফোন তোলে এবং তারপর যা বলে তা ইতিহাস হয়ে থাকবে। সে চিৎকার করে কাঁদতে থাকে এবং বারবার বলতে থাকে, আই ডিডন্ট মিন টু ডু ইট, আই ওয়াজ ট্রাইং টু শো হার দ্য গান, আই ওয়াজ ট্রাইং টু টেল হার, সেলিনা আই এম গোয়িং টু কিল মাই সেলফ অ্যান্ড অ্যাজ আই পুল ইট আউট আই জাস্ট ওয়েন্ট অফ বিকজ দ্য ব্যারেল ওয়াজ ব্যাক, আই ব্রট দিস গান টু কিল মাই সেলফ। তার এইসব কথা পুলিশের বিশ্বাস হতে চায় না, কিন্তু তখন পুলিশ তাকে কিছুই বলে না। তারা চাইছে যে কোনোভাবে তাকে জীবিত গাড়ি থেকে বের করতে। ততক্ষণে পুরো মিডিয়া এবং সবাই জেনে গেছে সেলিনার কথা। সেলিনার হাজার হাজার ফ্যান ডেজিনে এসে ভিড় করতে থাকে। পুলিশ যখন ফোনে সেলভিজার সঙ্গে কথা বলছিল তখন পুলিশ লক্ষ্য করে সেলভিজার গাড়ির ভেতরে রেডিও ছেড়ে রেখেছে। সে রেডিওতে সেলিনার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে চাইছিল, কারণ সে তখনও জানত না সেলিনা জীবিত আছে নাকি মারা গেছে। পুলিশ চেষ্টা করে রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করার যেন তারা সেলিনার মৃত্যুর খবরটা প্রকাশ না করে, কারণ সেলভিজার যদি জেনে ফেলে যে সেলিনা আর নেই তাহলে সে নিজেকে শেষ করে দিতে পারে। কিন্তু সেলিনা সেই সময়কার একজন জনপ্রিয় সুপারস্টার ছিল। তার মৃত্যুর সংবাদ আটকানোটা খুবই কঠিন ছিল। পুলিশের সাথে আবার সেলভিজারের যোগাযোগ হয়। সে কাঁদতে কাঁদতে বলে, আই ডিডন্ট মিন টু ডু ইট, ওয়েন আই পয়েন্টেড টু মাই হেড শি ওপেন দ্য ডোর অ্যান্ড আই সেড সেলিনা ক্লোজ দ্যাট ডোর অ্যান্ড ওয়েন শি ডিড দ্যাট গান ওয়েন্ট অফ। এরপর সে কাঁদতে থাকে। ততক্ষণে সেলিনার মৃত্যুর খবর রেডিওতে প্রকাশিত হয়ে যায়। সেলিনার হাজার হাজার ফ্যানদের কাছে সালভিডার এখন একটা ঘৃণিত নাম। তারা সবাই সালভিডারের উপর প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে যায়। সালভিডার নিজেও বুঝতে পারে তার আর পালাবার কোনো পথ নেই। প্রায় 9 ঘন্টা এভাবে কেটে যায়। ডেইজিন মোটেলের বাইরে হাজার হাজার মানুষ, মোটেলের ভেতরে চতুর্দিকে পুলিশ। কারণ একটাই, সালভিডার তখনও তার ওই গাড়ির ভেতর বসেছিল। রাত 9টার দিকে পুলিশের সাথে অনেকবার কথোপকথন হওয়ার পর সালভিডার গাড়ি থেকে বের হয় এবং ইনভেস্টিগেশন অফিসারকে বলে যে সে শুধু তার সাথেই যাবে এবং তাকে একা সবকিছু বলবে। ইনভেস্টিগেশন অফিসারের জন্য এটা ছিল খুবই রিস্কের কারণ সালভিডারের হাতে তখনও পিস্তল ছিল। তবুও সে তার দিকে এগোল। সে সালভিডারকে গাড়ি থেকে নামিয়ে নিল এবং সাথে সাথে আশপাশ থেকে পুলিশরা গিয়ে তাকে গ্রেফতার করল। সালভিডারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হওয়াতে সেখানে থাকা সেলিনার ভক্তরা তাদেরকে অভিনন্দন জানায়। কিন্তু তখন তাদের মনে একটাই প্রশ্ন, কি বলবে সালভিডার আর কি হয়েছিল সেদিন সেই রুমে। পুলিশের গাড়িতে ওঠার পর সালভিডার পুলিশকে একটা প্রশ্ন অনেকবার করে, সেলিনা কি সত্যি মারা গেছে? পুলিশ সালভিডারকে তখনই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ একেবারে ভিন্ন একজনকে দেখে। সালভিডার কিছুক্ষণ আগে গাড়ির ভেতরে যেমন আচরণ করছিল এখন একদমই তেমন করছে না। সে খুব শান্তভাবে সবকিছু পুলিশকে বলে এবং অবশ্যই সে গাড়িতে থাকতে পুলিশকে ফোনে যেসব কথা বলে সেগুলো সবই মিথ্যা। জিজ্ঞাসাবাদের সময় সব আসল ঘটনা বেরিয়ে আসে। সেদিন সকালে সেলিনা সালভিডারের রুমে যায়। সেলিনা গিয়েই তার কাছে তার বাকি কাগজপত্র চায়, কিন্তু সালভিডার বলে সে সেলিনার সাথে একটু কথা বলতে চায়। কিন্তু সেলিনা তার সাথে কোনো কথা বলতে রাজি হয় না। সেলিনা দেখতে পায় বিছানার উপরে কাগজপত্রগুলো পড়ে আছে। সে সেগুলো নিয়ে গেলে সালভিডার তাকে বাধা দেয়। তখন তার সাথে সালভিডারের হাতাহাতি হয়। তাদের মধ্যে প্রচন্ড তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কির এক পর্যায়ে প্রচন্ড রেগে গিয়ে সালভিডার তার ব্যাগ থেকে পিস্তল বের করে এবং সেলিনার উপর গুলি চালায়। আর এরপরের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু এখনও এই ইতিহাসের আরো কিছু পৃষ্ঠা বাকি ছিল। সালভিডারের বিচার কার্য শুরু হল। সালভিডারের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না, বরং সে আবার তার কথা পাল্টাতে শুরু করে। সে সাফ বলে দেয় যে সেলিনাকে সে খুন করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সে সেই শহরের সবচেয়ে বড় উকিলদেরকে তার কেস লড়তে দিল। এদিকে সেলিনার হাজার হাজার ভক্তরা তাকিয়ে আছে ন্যায় বিচারের জন্য। তারা রাস্তায় রাস্তায় আন্দোলন শুরু করে। এসবের মধ্য দিয়ে অনেক দিন পরে সেই দিনটা এলো, সেদিন সেলিনার বিচারের রায় হবে। কোর্টের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টা ধরে। সালভিডারের যুক্তি ছিল যে এর আগে তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই সে ইচ্ছে করে খুন করতেই পারে না। কিন্তু অনেক যুক্তিতর্কের পর শেষ পর্যন্ত প্রমাণ হয়েই যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কারণ সেলিনাকে খুন করার দিন ডেইজিনের যে কর্মচারী প্রথম সেলিনাকে দৌড়ে বের হতে দেখেছিল তার পরে সে সালভিডারকেও দেখে রুম থেকে বের হতে। সালভিডারের হাতে তখনও পিস্তলটা তাক করা ছিল সেলিনার দিকে এবং সেই সময় সে একটা কথা বলেছিল চিৎকার করে, আর তা হল, অ্যাক্সিডেন্ট হলে কখনোই এমন করত না সালভিডার। অবশেষে মামলার রায় হয়। সালভিডারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেলিনার ভক্তরা এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভক্তদের ইচ্ছেতে সেলিনাকে যে পিস্তলটা দিয়ে শুট করা হয় সেটাকে পরবর্তীতে মিউজিয়ামে রাখা হয়। বিশ্বাস সেলিনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেলিনা চলে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে তার হাজার হাজার ভক্তদের মনে তার জন্য গভীর ভালোবাসা। সেলিনা তার সুরের মধ্য দিয়ে সারা জীবন বেঁচে থাকবে ভক্তদের মাঝে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইজে মার্ডার অফ সেলিনা। আর এখন জানিয়ে দিচ্ছি সেই চমৎকার খবরটি, সেটা হচ্ছে এবছর অমর একুশে বইমেলায় পাওয়া যাবে কুয়াশার দুটো বই, কুয়াশা এক্সপ্রাইজ এবং এক নতুন চমক নিয়ে আসছে গ্রাফিক্স নভেল আকারে কুয়াশার আরো একটি বই, যা এই প্রথম আপনারা দেখতে পাবেন। তাই আজই আপনার বই প্রি অর্ডার করতে এবং ঘরে বসে বই পেতে অর্ডার করুন। দুটোর হটলাইন নাম্বার আছে, একটা হচ্ছে 16297, আবার বলছি 16297, এবং আরেকটি হচ্ছে 01519521971, 01519521971। অথবা অনলাইনে অর্ডারও করতে পারবেন রকমালি.com এ। জানিয়ে দিলাম কুয়াশার বই পাওয়া যাচ্ছে একুশের বই মেলায়। যারা বই দুটো কালেক্ট করতে চান তারা এই হটলাইনে এক্ষুনি প্রি অর্ডার করুন এবং রকমালি.com থেকেও আপনি ঘরে বসে বইটি অর্ডার করে পেতে পারেন। আর সময় হয়ে গেছে এখন কুয়াশার মূল গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ঙ্কি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি। আজ শর্মিনীর সঙ্গে আপনি রয়েছেন কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। পৃথিবীর বয়স নিয়ে অনেকের অনেক রকম মত আছে। কেউ বলে হাজার হাজার বছর, কেউ বলে লাখ লাখ বছর। সে তর্কে আমরা যাব না। পৃথিবীর বয়স যতই হোক না কেন, মানুষ যতদিন ধরে পৃথিবীর পথে হাঁটছে তখন থেকে প্রকৃতি মানুষের সাথে সাথে পথ চলছে। এই প্রকৃতির রহস্যের পুরোটা মানুষ কখনোই উদ্ভেদ করতে পারেনি। প্রকৃত, অপ্রকৃত, অতিপ্রাকৃত এসবের রহস্যময় জালের একটা প্রান্তে গিয়ে মানুষ সবসময় আটকে গেছে। পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যায় যার পেছনে কোনো যুক্তি নেই। জীবন আর মৃত্যু আমাদের চিরশূন্য। মৃত্যুর ওপারে কি আছে তা যেমন মানুষ দেখেনি, জীবনের আগে কি ছিল মানুষ তাও কখনো দেখেনি। জীবন আর মৃত্যুর মাঝামাঝি এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কখনো কখনো চেষ্টা করেছে জীবনের ওপার দেখা, কিন্তু পারেনি। কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যখন প্রকৃতি আমাদের অপ্রকৃত কিছু দেখে। প্রকৃতির কোলে এমন অনেক কিছু আছে যার শেষ আমরা জানি না, শুরুটাও না। আমাদের প্রতিদিনের জীবনে এমন স্বাভাবিক সব কাজের মাঝে হঠাৎ আমরা থমকে যাই অপ্রত্যাশিত কিছু।
রফিক স্যারের ক্লাসটা না জাস্ট আর নেওয়া যাচ্ছে না।
তোকে ক্লাস করতে কে বলেছে? আমাদের দেখি কিছু শেখ।
এয়ারড্রপ দিদিতে বুড়ো ভাম হয়েছিস। তোর মতো হলে সারা জীবন ক্যাম্পাসের বারান্দায় ঘুরঘুর করতে হবে।
আর যদি ক্লাসে যেতেই হয় পেছনের বেঞ্চে গিয়ে বসবি, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে লম্বা ঘুম দিবি।
এই তুই যা তো এখান থেকে যা।
এই পার্থ, এই দাঁড়া।
কিরে কই ছিলি তুই?
কই আবার থাকবে, ক্লাস ফাঁকি দিয়ে নুরু মামার দোকানে বসে চা
গিলছি। ও তাই বল, আমি তো স্বপ্ন মামার দোকানে ছিলাম তাই দেখতে পাইনি।
শিপন তুইও?
আমরা কি তোদের মতন বইপোকা নাকি? এখন চল তোর একটা কড়া চা খাওয়াই।
চল। এই শিপন, রূপকথা কোথায় রে?
কি জানি কই গেছে, কল দিছিলাম ধরে নাই। চল আমরা আগাই, ও তো জানেই আমরা স্বপ্ন মামার দোকানে থাকি, চলে আসবে না।
আরে কেমন বয়ফ্রেন্ড হয়েছিস তুই? নিজের গার্লফ্রেন্ডেরই কোনো খবর নাই? তুই ড্রেনের মধ্যে ডুই বা মরে যা।
নুরু মামা, কাঁচা পাতি দিয়ে চা দাও তো। শোন, এসব ক্লাস ক্লাস করে আলটিমেটলি কোনো লাভ নাই, বুঝলি? সেই তো চাকরি বাকরির জন্য বিসিএস করে সব গাইড নিয়ে দিন রাত সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ে থাকতে হবে।
হ্যাঁ, সেটা আমাদের জন্য, তোর জন্য তো না। তোর বাপের তো হিউজ টাকা পয়সা, ভার্সিটি শেষ হলে বাপ নিশ্চয়ই নায়িকা টাইকা ধরে এনে বিয়ে করায় দিবে।
এইবার তোর কি হবে আনিকা? এই যে ছেলেটার সাথে তোর এত উড়াধুরা প্রেম ছিল সেটার কি হবে? ওর গব্বর সিং এর মতন বাপ নায়িকার সাথে বিয়ে করায় দিবে, আর তুই এই ক্যাম্পাসের দেবদাসের মতন ঘুরবি, মহিলা দেবদাস। ব্যাপারটা কিন্তু সেই হবে, তুই পুরাই হিট।
উফ, আমার কথা তোর এত ভাবা লাগবে না। ওই যে দেখ, তোর পুতু পুতু প্রেমিকা অলরেডি মাথা হট করে আসছে। আমার চিন্তা ছাইরা নিজের গদি সামলা যা।
তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? চোখ মুখ দেখছিস ওর? একটা বাড়ি দিয়ে মাথা দুই ভাগ করে ফেলবে আমার, তোরাই সামলা, আমি গেলাম।
এই শিপন, আরে তুই যাচ্ছিস কই? এই
কিশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে উদ্যমী তরুণ, কলেজ পেরিয়ে ক্যাম্পাসে পৌঁছেছে সারাক্ষণ আড্ডা ঘোরাঘুরি ক্লাস ফাঁকি দেয়া এসব নিয়ে মেতে থাকে বন্ধুবৃত্ত। নানি দাদিদের মুখে শুনেছি তারা বলতেন এই বয়সে রক্ত নাকি গরম থাকে, তাই কোনো কিছু করার আগে তারা তেমন একটা ভাবে না, হুটহাট করে ফেলে। এই বন্ধুবৃত্তের ক্ষেত্রেও এই কথা একদম প্রযোজ্য। পুরো ঢাকা শহরটা মনে হয় হাতের মুঠোয় নিয়েই ঘোরে। শিপন আর আনিকা গ্রাম থেকে আসলেও বাকিরা ঢাকায় ছোট থেকে বড় হয়েছে, আর পার্থর বাবা তো পুলিশে খুব ভালো পজিশনে আছে, তাই ঢাকা শহরের কোথাও কেউ তাদের বাধা দেওয়ার মতো নেই। তাই সুযোগ পেলেই রাত বিরাতে তারা বেরিয়ে পড়ে পুরো শহর চষে বেড়াতে।
হ্যালো, হ্যাঁ আনিকা, কই তুই?
হলে
আমি বাসায়। আচ্ছা শোন, চল আজকে বের হই।
আরে না, আজকে আর বের হব না, আর অলরেডি 9টার বেশি বেজে গেছে। আমি রেডি হয়ে নামতে নামতেই তো গেট বন্ধ হয়ে যাবে।
এমন করিস কেন? এত রেডি হওয়ার তো কোনো দরকার নেই, যেভাবে আছিস সেভাবে বেরিয়ে পড়।
ও ফো, তোর জ্বালায় আমার ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যেতে হবে।
চল যাই, ব্যাপক হবে কিন্তু, বুঝছিস? ধর আমি সকালে উঠে গাছ কেটে কাঠ কেটে নিয়ে আসবো, শাকসবজি নিয়ে আসবো, আর তুই সেগুলো রান্না করবি। আর তারপর?
বহুত হয়েছে অফ দে, এখন আর ফ্যান্টাসিতে ডুবে যাওয়ার কোনো দরকার নেই। শিপন করে
ও আসতেছে, তুই রূপকথাটা নিয়ে বাইর হ, আমি 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আসতেছি।
ওকে বাই।
আজকে কি প্ল্যানিং, কোন দিকে যাবি? ছাড় তো, জীবনে কোনো কিছু নিয়ে কোনো প্ল্যানিং করবি না, যখন যা ইচ্ছা তাই করবি।
হ্যাঁ, আমার বাপের তো আর তোর বাপের মতন টাকা নাই, আমার ফ্যামিলি আমাকে দেখতে হবে, বুঝলি?
দেখ শিপন, সবসময় একটা বিষয় নিয়ে খোটা দিবি না তো, আমি তোদের সাথে কখনো এমন কোন আচরণ করেছি?
হ্যাঁ হ্যাঁ, এখন শুরু কর, দুটা মিলে মারামারি শুরু কর। কি হলো, শুরু কর। আরে মারামারি করতে বলেছি, আমাদেরকে মেরে ফেলতে বলিনি, এভাবে ব্রেক করলে তো কাঁচ ভেঙে উড়ে গিয়ে পড়বো।
আরে না, একটা মহিলা রাস্তা পার হচ্ছিল।
তুই কি কিছু খাইছিস নাকি? এখানে মহিলা কই দেখলি? আমরা তো কোনো মহিলা দেখলাম না।
কি বলিস, এই মাত্র তো গেল।
দেখ পার্থ, অনেকক্ষণ ধরে তোর যন্ত্রণা নিচ্ছি, তুই এখন যাবি নাকি আমি নেমে যাব?
কিন্তু
আর কোনো কথা না।
কিরে, কি হলো? তোর বাপের দামি গাড়ির মনে হয় ডেট ফেল হয়ে গেছে।
চুপ থাকবি তুই?
আহ শিপন, তুই চুপ কর তো। কিরে পার্থ, কি হয়েছে?
জানি না, গাড়ি স্টার্ট হচ্ছে না। তোরা বস, আমি দেখছি।
চল আমরা একটু নেমে দাঁড়াই, অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে থাকতে হাত পা ধরে গেছে। আমরা মনে হয় আশুলিয়ার দিকে চলে এসেছি, তাই না পার্থ?
হ্যাঁ, আশুলিয়ার মাঝামাঝি।
জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে, আশেপাশে কোথাও কোনো টং দোকান টোকান থাকলে ভালো হতো। এমন রাতে প্রকৃতির মাঝে বসে এক কাপ গরম চা, আহা!
থাক থাক, হয়েছে, রাত একটার দিকে তোর জন্য মানুষ তো দোকান খুলে বসে আছে।
শিপন, আনিকা দেখ, ওই যে ক্ষেতের মধ্যে দিয়ে ওটা একটা মানুষ না?
হ্যাঁ, দেখে তো মানুষই মনে হচ্ছে, খুব সম্ভবত মহিলা।
এই পার্থ, তুই যে মহিলাটাকে রাস্তা পার হতে দেখেছিস, তার পরনে কি ছিল রে?
তেমন করে খেয়াল করিনি, তবে হাতে একটা ব্যাগ ছিল, খুব সম্ভবত বাজারের ব্যাগ।
ওই মহিলাটার হাতেও তো একটা ব্যাগই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রাস্তা পার হওয়ার সময় আমরা দেখতে পেলাম না কেন?
এই চলে এসব, গাড়ি ঠিক হয়ে গেছে।
শিপন, তার কিন্তু দেখতেছে, উঠ।
ঘুমাইতে দে না একটু প্লিজ।
শিপন স্যার আসছে কিন্তু।
ছাড় তো, আসুক।
স্যার কেমন দিল বল?
এমনি মন মেজাজ খারাপ আছে কিন্তু, চুপ থাক বলতেছি আমি।
যা হলে গিয়ে ঘুমা কিছুক্ষণ, বিকেলে বের হয়ে ফোন দিস।
না, বিকেলে বের হবো না, একেবারে রাতে বের হবো। পার্থ ফোন দিছিল, বুঝছিস?
আচ্ছা শোন, আজকে 300 ফিট যাবো। হ্যাঁ, রাতে নাকি 300 ফিটটা দেখতে পুরাই অস্থির লাগে।
আচ্ছা ঠিক আছে, চল তোকে দিয়ে তারপরে আমিও এখান থেকে হলে যাব, বুঝলি? তুই একটু ঘুমা নে, যা।
চল।
কি রে আনিকা, তুই এমন মুখ ভোঁতা করে বসে আছিস কেন?
আরে কিছু না, কিছু হয়নি, কেমন যেন লাগছে।
কি হয়েছে বলতো?
আরে বললাম তো কিছু হয়নি। এই মিউজিকটা একটু বন্ধ করবি।
আনিকা, তো কি হয়েছে বলতো? চুপ করে আছিস তখন থেকে, মিউজিক বন্ধ করতে বলছিস, কিছু হয়েছে?
আরে না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না।
গাড়ি কি ঘুরিয়ে ফেলবো?
আরে না না, তোরা তোদের মতো থাক না, আমার কিচ্ছু হয়নি, আমি তো চুপ করে থাকি।
পার্থ চল আজ 300 ফিটের দিকে যাই। আমি বিকেলে শিপনরে বলতেছিলাম, রাতে নাকি ওই দিকটা ব্যাপক লাগে।
ওকে।
কিরে কি হলো?
আরে সামনে দিয়ে একটা
হেই, ওয়েট।
এক্স্যাক্টলি, আমি ঠিক এটা ভেবেই এতক্ষণ চুপ করেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল কোথায়? 300 ফিট। কারেক্ট। তাহলে পার্থ, তুই আসলে আসলি কেন?
মাথায় আসছে না। আমার যতদূর মনে আছে আমি 300 ফিটের দিকেই ড্রাইভ করছিলাম।
কিন্তু কনসিয়াস হোক আর আনকনসিয়াস মাইন্ডেই হোক, তুই ঠিক এই জায়গাটাতেই চলে আসিস। শুধু আজকেই না, গত কয়েকদিন ধরে আমরা যতবার বেরিয়েছি ততবারই ঠিক এটাই হচ্ছে। এবং একইভাবে একটা মহিলা রাস্তা পার হয়েছে আর তারপর গাড়ি নষ্ট হয়ে গেছে।
তোরা আমার মাথাটা খারাপ করে দিস না তো। এসব কিছুই না, গল্প করতে করতে ভুলে চলে এসেছি।
সেটাও হতে পারে, আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। সামথিং ইজ ফিশি।
তোর মাথা, তুই তো জন্ম থেকেই সন্দেহবাদিক। গাড়িতেই বসবি নাকি নেমে দাঁড়াবি?
আচ্ছা সব বাদ দে, গাড়ি নষ্ট হওয়ার ব্যাপারটাকে তুই কি বলবি?
ওহো, তুই থামবি? এই রূপকথা, ওকে একটু বোঝা তো, ওর মাথায় ভূত চাপছে।
আনিকা, তুই হুদাই এত প্যারা নিতেছিস, এসব কিছুই না। কিরে পার্থ, হলো?
এক মিনিট দাঁড়া, দেখতেছি তো, যেমন তোর বাপ তেমন তোর বাপের গাড়ি।
আহা, তুই আবার ওর পিছে লাগছিস?
আরে আমি ওর পিছে না লাগলে কে লাগবে শুনি। আরে আরে, কুকুর তো, একটা কুকুর দেখে ভয় লাগাচ্ছিস।
এক্সকিউজ মি।
ইয়েস,
আর ইউ হাংরি?
মানে
যদি তুমি ক্ষুধার্ত হও তাহলে আমার কাছে তোমার জন্য স্পেশাল একটা রেসিপি আছে।
না মানে আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আপনি কি বলছেন?
তোর বোঝার দরকার নেই, দেখেন আমাদের কারো কোনো ক্ষুধা নেই, আপনি আসতে পারেন।
ভাই এইভাবে কথা বলছিস কেন? ইয়ে মানে শুনুন, আরে আরে কই গেল?
খুব ভালো হয়েছে, চলে গেছে।
কিন্তু এক সেকেন্ডের মধ্যে কোথায় গেল?
এই তোরা সব চলে আয়, গাড়ি ঠিক হয়ে গেছে।
কিরে কি হলো, চল।
হ্যাঁ হ্যাঁ চল।
তারা যেদিন ফিরে এলো, ফেরার পথে এই ব্যাপারটা তারা আর তুললো না। সবার মনে অনেক রকম প্রশ্ন উঠেছিল, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলল না। গত কিছুদিন ধরে তাদের সাথে এই একই ব্যাপার ঘটছে। তারা তো প্রায় রাতেই হুটহাট বেরিয়ে পড়ে। গত কয়েকদিন ধরে তারা যখনই বেরোচ্ছে তখনই কোনো না কোনো ভাবে তারা ঠিক ওই একই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়েই তাদের গাড়িটা নষ্ট হচ্ছে। না ঠিক নষ্টও না, হঠাৎ এক মহিলা হাতে বাজারের ব্যাগ নিয়ে রাস্তা পার হয় আর গাড়ি আকস্মিক ব্রেক করতে হয়, তারপর আর স্টার্ট হয় না, অনেকক্ষণ পর স্টার্ট হয়। ব্যাপারটা সবার প্রথমে লক্ষ্য করলো আনিকা, তার খটকা লাগতে থাকে, একই ঘটনা কেন বারবার ঘটবে? আজ তো তার সন্দেহ আরো দৃঢ় হয়ে গেল, কারণ আজ তাদের উদ্দেশ্যই ছিল 300 ফিট। কিন্তু তারপর নিজের অজান্তে তারা চলে গেল ঠিক সেই জায়গাটাতে, আর এত রাতে একটা মহিলার এভাবে এসে খাবারের কথা জিজ্ঞেস করাটাও অবশ্যই সন্দেহ তৈরি করে। কিন্তু বন্ধুবৃত্তের কেউ আনন্যাচুরাল কিছুতে বিশ্বাস করে না। আনিকা ব্যাপারটাকে মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ওরা চারজনই ঠিক একই স্বপ্ন দেখল, আর স্বপ্নটাও ছিল একটু অস্বাভাবিক।
Welcome to our world. Esho, ekhane tumi shob pabe. Bhetore esho, esho. Shobai ke shagoto. Ekhane ja chao, tai pabe. একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছ। কমি কমি এসো এসো, একবার এলে আর যেতে চাইবে না, চলে এসো
You are most welcome. Come in. Come in.
কি রে রূপকথা, তোর চোখ এরকম ফোলা ফোলা লাগছে কেন?
আরে রাতে ঘুম হয়নি ঠিক মতো।
কেন, কি হয়েছে? কি রে শিপন, ঝগড়া করছিস ওর সাথে?
আমি আবার কি করলাম?
আরে না, ঝগড়া করবো কেন, কেমন একটা আজব স্বপ্ন দেখে।
তার মানে তুইও? আমিও কাল রাতে একটা আজব স্বপ্ন দেখেছি রে, তারপর আর ঘুমই হলো না।
হ্যাঁ, সাদা শার্ট আর কালো স্কার্ট পরা একটা মহিলা ছিল, তার সাথে একটা লোকও ছিল, চেহারা ঠিক বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, কেমন একটা জায়গায় আমাদেরকে ডাকছিল, জায়গাটা অন্ধকার, না না ঠিক অন্ধকারও না, ডিম লাইট জ্বালানো,
না ঠিক ডিম লাইটও না, কিন্তু কেমন একটা আচ্ছা অন্ধকার আলো, ভেতরের যে ঠিক কি ছিল বোঝা যাচ্ছিল না, ঠিকঠাক মতো দেখার আগেই স্বপ্নটা ভেঙে গেল জানিস।
এক্স্যাক্টলি, একই স্বপ্ন একই রাতে তিনজনে দেখা, সামথিং ইজ রং।
তিনজন না, চারজন।
মানে?
হ্যাঁ, আমিও একই স্বপ্নই দেখেছি, বাট নাথিং ইজ রং হিয়ার। আমরা কাল সবাই একসাথেই ছিলাম, ছিলাম কি না?
হ্যাঁ ছিলাম।
সবাই একই বিষয় ফেস করেছি?
হ্যাঁ করেছি। তো
ব্যাপারটা খুবই সিম্পল, আমরা একই বিষয় নিয়ে ভাবছিলাম, আর মানুষ ঘুমানোর আগে যা ভাবে মোস্ট অফ দা টাইম তাই স্বপ্নে দেখে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, এখানে অন্য কোনো বিষয় নেই।
হতে পারে, তারপরও একটা কিন্তু থেকেই যায়, রাইট?
তোদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা কে দিয়েছে বলতো?
এই বাদ দে তো শিপন, এর সাথে তর্ক করে কোনো লাভ নেই।
বুঝছিস তাই নে, এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।
গল্পের প্রথম পর্বে আমরা দেখেছি একদল বন্ধু, চঞ্চল অস্থির অল্প বয়সী কয়েকজন বন্ধু, যাদের নাম পার্থ, শিবন, রূপকথা, অনিকা। এরা সবসময় একসঙ্গে ঘুরে বেড়ায়, নাইট আউটে যায়, বিভিন্ন সময় শহরের বাইরে এদিক ওদিক চলে যায় হুটহাট করে, ঘুরতে গভীর রাত করে। তেমনি এক সময় তারা এক জায়গায় ঘুরতে যায়, যেখানে গিয়ে তারা একজন মহিলাকে রাস্তা পার হতে থেকে অ্যাক্সিডেন্টে বাঁচাবার জন্য, এবং তারপর থেকেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসার পর তারা তিনজনই একই স্বপ্ন দেখে। এই পর্যন্তই আমরা শুনেছি প্রথম পর্বে, আসুন তাহলে আমরা দ্বিতীয় পর্বে যাই, দেখি যে কেন তিন তারা একসঙ্গে একই স্বপ্নটা দেখেছে, কি রহস্য আছে পেছনে। শুরু করছি দ্বিতীয় পর্ব কুয়াশায়, শুনবো এখন, তারপরে আবার ফিরে আসছি, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শর্মি।
মা আর কত খাবো, খাচ্ছি তো, কানে কাছে চিল্লায় না তো।
সব সময় তোর মেজাজ চড়ে থাকে, কেন বলতো?
উফ মা, মেজাজ কই চড়ে থাকলো, সারাদিন পর বাসায় আসি, সবসময় কি মন মেজাজ একরকম থাকবে?
আমি সেটাই বলছি, সারাদিন বাইরে থাকিস কেন, রাতেও বাইরে বাইরে ঘুরিস, তোর বাবা যেদিন ধরবে সেদিন কিন্তু আমি কিছুই বলবো না।
আচ্ছা ঠিক আছে বলো না, আর বাবা ধরলেই বা কি, বাবা কি এসব বুঝে নাকি? আমার দাদা যদি পুলিশ অফিসার হতো তাহলে বাবাও এগুলো করত। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির দরকার ছিল, এনে দিয়েছি, এখন প্যান প্যান করো না।
আমি কিন্তু ভালোর জন্যই বলছি, সারাদিন বাইরে থাকি সেটা ঠিক আছে, কিন্তু রাতে বাইরে যাওয়ার ব্যাপারটা খুবই খারাপ, কোন দিন বড় একটা ঝামেলার মধ্যে পড়বি তখন দেখবি।
আচ্ছা দেখা যাবে।
আর তোর ওই তিন বেটকেল আসে না কেন বাসায়, সবগুলোকে লাইন ধরে দাঁড় করিয়ে ঝাড়তে হবে।
হুম, তোমার এসব ঝাড়াঝাড়ির জন্যই আসে না।
সেটা আবার কেমন কথা, আমি ঝাড়লাম কোথায়, একটু পড়াশোনার কথা বলবো না, সেটা কি ঝাড়াঝাড়ি হয়ে গেল?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতে বলবো।
এর মাঝে অনেক দিন কেটে গেল, জীবন পাতা থেকে অনেকগুলো সময় অতীত হয়ে গেছে, সেশন, জট, পরীক্ষা, এসবের মধ্যে ডুবে
অন্য সব দিকের কথা প্রায় ভুলেই গিয়েছে চতুর্ভুজ। পরীক্ষার ঝামেলা মাথা থেকে নামিয়ে যথারীতি তারা একেবারে আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। আর কি আটকায় তাদের? কয়েকদিনের লম্বা ছুটি, পরীক্ষা শেষ, আর কি লাগে? একেবারে সব কিছু ভুলে তারা বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। হাসতে হাসতে খেলতে খেলতে যারা স্বপ্ন দেখছে এক উজ্জ্বল ভবিষ্যতের, তারা কি জানে কি অপেক্ষা করছে সামনে তাদের জন্য?
ওই, কই তুই?
হলে কেন?
আজ বের হবি?
এখন?
হ্যাঁ চল বের হই, আর ভাল লাগতেছে না। কয়েকটা দিন পরীক্ষা টরীক্ষা সব একেবারে শেষ হয়ে গেছে।
আচ্ছা যাবি কোন দিকে?
চল আগে বের হই, তারপর যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাবো।
ওদের ফোন দিছিলি?
না, তুই একটু দে, গাড়িতে তেল নাই। আমি এখনই বের হয়ে একটু পাম্পে যাচ্ছি, তোরা মোবাইলে যোগাযোগ করে একসাথে বের হয়ে টিএসসি তে ওয়েট কর, আমি 20 মিনিটের মধ্যে আসছি।
ওকে বন্ধু।
কি রে, ও কই?
বললো তো 20 মিনিট লাগবে, মনে হয় পাম্পের লাইন অনেক বেশি বড়।
ও আজকে কেমন জানি শান্তি লাগতেছে, জীবনে পরীক্ষা জিনিসটা না থাকলে কি যে ভালো লাগতো।
স্যার যা বল, তুই বললে স্যার না শুনে পারবি না।
চুপ করবি নাকি মাইক খাবি?
এই এই মারিস না, আনিকা আনিকা ব্যথা পাবো কিন্তু।
কি রে, তোরা মারামারি করছিস কেন?
আরে না কিছু না, এই ওঠ গাড়িতে ওঠ, এই রূপ কথা আয় চলে আয়।
ওকে সবাই ঠিকঠাক বসেছিস? সো লেটস গো।
বৃষ্টি শুরু হইলো কেন আবার?
ভালো হয়েছে বৃষ্টির রাত, আমার হাতে তোর হাত।
ছাড় তো, সারাক্ষণ খালি বস্তা পচা টাইল।
কি রে, বোল্ড আউট করে দিল?
তুই চুপ থাক। এখন এক কাপ গরম চা হলে একেবারে জমে কির হয়ে যেত ব্যাপারটা।
জো হুকুম ম্যাডাম।
মানে কি? এমন ভাবে বলছিস যেন এই বৃষ্টির রাতে আমার জন্য চা নিয়ে বসা।
সামনে থাকা
কি
টাকা না সামনে?
আরে বলার দেরি নেই, রেস্টুরেন্ট হাসি, দেখ দেখ কিছু শেখ কিভাবে প্রেম করতে হয়।
আরে মারতেছিস কেন?
সুযোগ আসুক আমিও দেখা দিব।
আচ্ছা কি লেখা রে উপরে সাইনবোর্ডে?
বৃষ্টির জন্য ঠিক দেখা যাচ্ছে না, খুব সম্ভবত দি জুবলি হোটেল। ইয়েস দি জুবলি হোটেল।
দি জুবলি হোটেল, নামটা একটু কেমন জানো। আর পার্থ, তুই কি শিওর এটা খাবারের হোটেল?
কেন
না, মানে এই টাইপের নাম তো আগের যুগে ওই অর্কেস্ট্রা টাইপের জিনিসগুলো হতো।
ওরে মূর্খ, নিচে কি লেখা দেখ, হোটেল এন্ড রেস্টুরেন্ট।
আচ্ছা আচ্ছা যাই হোক, আগে নেমে গিয়ে দেখি চল।
কি রে, এটা কি রেস্টুরেন্ট নাকি অন্য কিছু?
কেন কি হয়েছে?
দেখতেছিস না সাইনবোর্ডে লাইটটা কেমন করতেছে? তোর মাথায় কি কমন সেন্স নাই নাকি? এটা কি বসুন্ধরা ফুড কোর্ট পাইছিস? শহরের বাইরে একটা রেস্টুরেন্ট, তাও আবার এত জোরে বৃষ্টি হচ্ছে, ওদের ইলেকট্রিসিটি সিস্টেম আর কত ভালো হবে?
তোরা কি এখানে বসে সব বিচার টিচার করে রায় দিয়ে দিবি নাকি, নাকি ভেতরে যাবি?
হ্যাঁ চল।
আচ্ছা শোন না, ভেতরে যদি কেউ না থাকে, মানে ধর ওদের যদি কিচেন ক্লোজ হয়ে যায়।
আচ্ছা তোর কি হয়েছে বলতো, এখানে দেখতেই পাচ্ছিস লেখা আছে ওপেন
ওয়েলকাম, ওয়েলকাম টু জুবলি হোটেল, প্লিজ কাম ইন, কাম টু আওয়ার ওয়ার্ল্ড।
ইয়ে মানে আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, আমি কি কোনোভাবে আপনাকে চিনি?
দেখতেই পারো, এই পৃথিবীতে আমরা অনেকেই অনেকের পরিচিত, সময়ের ফাঁদে পড়ে হয়তো মাঝে মাঝে ভুলে যাই।
নো 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 নো, ওয়েট, আপনার সাথে আমার সেদিন রাস্তায় দেখা হয়েছিল, আপনার হাতে একটা বাজারের ব্যাগ ছিল, am I right?
চলো ভেতরে যাই, কাম কাম ইন।
কিন্তু আরে বাদ দে তো, চল দেখলি না এই রেস্টুরেন্টে কাজ করে মহিলাটা, হয়তো এখানকার জন্যই বাজার করে নিয়ে যাচ্ছিল এত রাতে, তোর এই না কুচা স্বভাবটা আর কেন না, চল তো। এই অনিকা আয় রূপকথা চল।
তারা সবাই জুবলি হোটেলের দরজা খুলল, তারা জানে না কোন দিকে তারা পা বাড়াচ্ছে। ভেতরে যাওয়ার সাথে সাথে একটা হিম শীতলতা অনুভব করলো তারা, গাটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল। তারা নিজেরাও জানে না কেন এমন হচ্ছে। আনিকার প্রথম থেকে কেমন যেন লাগছিল, তবে পার্থর অন্যরা ভাবল বাইরে বৃষ্টির জন্য হয়তো তাদের ঠান্ডা লাগছে, অথবা রেস্টুরেন্টের ভেতরে হয়তো এসি অন করা। সে যাই হোক, ভেতরে একটা আচ্ছা অন্ধকার, লাল রঙের একটা আলো জ্বলছে মাঝখানের একটা টেবিলে। আচ্ছা অন্ধকারে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ তাদের পাশ দিয়ে একটা ছোট বাচ্চা দৌড়ে গেল। একটা বাচ্চাকে দেখে একটা মানুষের গায়ে যে কাঁটা দিয়ে উঠতে পারে, এটা তারা প্রথম অনুভব করতে পারল। বাচ্চাটাকে দেখার পর থেকে তাদের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো, কিন্তু কেউ কাউকে কিছুই বলল না, চুপচাপ গিয়ে টেবিলটাতে বসে পড়ল। অন্য সময় একসাথে খেতে গেলে তাদের হই হুল্লোড়ে আশেপাশের মানুষের টেকা দায় হয়ে যায়, কিন্তু আজ কেউ কারোর সাথে কথা বলছে না, কারণ একটাই, ভেতরে কেমন যেন একটা অসহ্য নীরবতা। নীরবতা কিন্তু নিস্তব্ধতা নয়, ভেতরে কোথাও একটা টেপ রেকর্ডার অথবা সাউন্ড সিস্টেমে একটা অদ্ভুত মিউজিক পাচ্ছে। এমন মিউজিক তারা কখনোই শোনেনি, শুধু এতটুকু বুঝতে পারছে মিউজিকটা বেশ পুরনো দিনে। সেই মিউজিক যেন ভেতরের নীরবতাটাকে জানান দিয়ে যাচ্ছে। তারা খুব নিচু গলায় একজন আরেকজনের সাথে কথা বলছে। ঠিক এমন সময় দেখে পাশে একটা লোক দাঁড়িয়েছে, অথচ কয়েক সেকেন্ড আগে আশেপাশে কেউ ছিল না। হঠাৎ লোকটাকে দেখে তারা খুব অপ্রস্তুত হয়ে গেল।
কি নেবেন?
ইয়ে মানে তোরা কি খাবি?
না কিছু না,
এখান থেকে কেউ খালি হাতে ফেরে না।
সরি,
অর্ডার প্লিজ।
ও হ্যাঁ, আরে কি হলো তোদের, একটা কিছু বল না।
কফি
আর?
না না আর কিছু না।
থ্যাংক ইউ।
শোন, আমার না কেমন যেন লাগতেছে, চল চলে যাই।
অর্ডার দিয়ে দেওয়ার পরে এই কথা বললে হবে? চুপচাপ বসে থাক।
সব তো সেই পার্থর, আমি প্রথমেই বলছিলাম জায়গাটা আমার ভালো লাগতেছে না, চল ফেরত যাই।
হ্যাঁ এখন সব দোষ আমার হলো। আচ্ছা তোদের সমস্যাটা কি বলতো?
প্লিজ একটু চুপ কর, এমনিতেই ভালো লাগছে না, কফিটা খেয়ে বের হয়ে যাব, এখন চুপ কর।
কফি?
ও থ্যাংক ইউ। আচ্ছা আরে কোথায় গেল?
কোথায় গেল মানে? এই তো। আরে আরে এই মাত্র না এখানেই ছিল। স্ট্রেঞ্জ।
কিছু একটা ঝামেলা তো আছে। আচ্ছা বাদ দে তো, কফিতে কনসেন্ট্রেট কর, ঠান্ডায় হাত পা জমে গেছে রে। ধোয়া ওঠা কফি সামনে রেখে এসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না।
এক্স্যাক্টলি।
কফিটা একটু কেমন জানি লাগছে, টেস্ট একটু অন্যরকম, কিন্তু ভাল লাগছে।
আর কিছু লাগবে?
আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি আমার হুটহাট কোথা থেকে আসেন, আবার গায়েব হয়ে যান?
সব মানুষই হঠাৎ আসে, আবার হঠাৎ চলে যায়, কেউ জানে না সে কোথা থেকে আসে আর কোথায় চলে যায়।
আপনাকে আমি জ্ঞান দিতে বলেছি?
পার্থ চুপ কর। ইয়ে মানে আই এম সরি, কাপটা ভেঙে গেল, আই উইল পে ফর দিস।
জীবনে সবকিছুর জন্য পে করতে হয় না।
এই নেন আপনার কফির দাম নেন, এই চল উঠ,
আবার দেখা হবে।
তুই ভেতরে এমন ব্যবহার করলি কেন?
এমন ব্যবহার করব না তো কি করব, দেখছিলে না লোকটা কেমন অদ্ভুত ব্যবহার করছে।
তোদের আসলে সমস্যাটা কি? এমনিতে কিছু ভাল লাগছে না, তার উপরে বের হয়ে শুরু করলি। এবার ঠাই গাড়িতে ওঠ, আমি হলে যাব, আমার কিছু ভাল লাগছে না। আচ্ছা শোন, ভেতরে যা হলো ব্যাপারগুলো কি তোদের কাছে খুব নরমাল মনে হচ্ছে?
কি হলো কি হলো সেটা তুই খুব ভালো করে জানিস, ব্যাপারগুলো একেবারেই নরমাল না।
প্লিজ তোরা একটু চুপ করবি, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না।
ও শিট,
এটা কি করলি তুই? গাড়ি তুই দেখে চালাবি না? আর তোদেরকে কতবার বলেছে ও যখন ড্রাইভিং করবে তখন এত কথা বলিস না, এখন সব দোষ আমাদের হলো।
প্লিজ আগে আমাকে নেমে দেখতে দে, আমি দেখি ব্যাপারটা। প্লিজ এখানে কেউ নেই।
নেই মানে? দেখি দেখি আমাকে দেখতে দে। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? হে পার্থ দেখ ওই মহিলাটা না?
হ্যাঁ হ্যাঁ, ওই যে হাতে বাজারের ব্যাগ, তার সাথে একটা বাচ্চাকেও দেখছি।
এটা তো ওই বাচ্চাটাই যেটাকে আমরা জুবলি হোটেলের ভেতরে দেখেছিলাম।
হ্যাঁ, আর একটু আগে যে বাচ্চাটা গাড়ির নিচে পড়েছে সেটা ওই বাচ্চাটাই ছিল।
পার্থ আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না, তুই চল তো এখান থেকে চল। কি রে, ওরা দুজন আসে নাই?
না, সকাল থেকে অনেকবার ফোন দিছি, দুইটার একটাও ধরে না। মনে হয় কোথাও গিয়ে প্রেম প্রেম করতেছে।
তুই এসব আজাইরে কথা ছাড়া আর কিছু ভাবতে পারিস না? কাল এত রাতে ফিরছি সবাই, ওরা মনে হয় ঘুমাইতেছে।
ঘুমের কথা আর বলিস না, কালকে ওখান থেকে এসে এক ফোঁটাও ঘুম হয় নাই, সারা রাত ড্যাব ড্যাব করে তাকাইছিলাম, কেন যে সেটাই বুঝতে পারতেছি না।
একদম, আমিও কালকে সারা রাত ঘুমাই নাই। জুবলি হোটেল একটা অদ্ভুত জায়গা, কালকে যখন আমরা ওখানে ছিলাম তখন খুব অস্বস্তি লাগতেছিল, তাই না? কিন্তু ওখান থেকে আসার পর বারবার ওখানেই যেতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে কি যেন একটা টানতেছে।
কালকে যখন ঘুম আসতেছিল না, বারবার খালি ওখানেই যেতে ইচ্ছা করতেছিল, কিন্তু কেন সেটা বুঝতেও পারতেছি না আমিও।
যাই হোক, বাদ দে তো এসব কথা, ওরা মনে হয় আসবে না, চল ক্লাসটা করে আসি।
চল। কিরে কই তুই, সারাদিনে 100টা কল দিছি কোনো খোঁজ খবর নাই, ফেসবুকে অনলাইনেও দেখলাম না একবারও।
আরে কিছু না, কালকে ওখান থেকে আসার পরই শরীরটা ভালো লাগছিল না, সারাদিন রুমে শুয়েছিলাম। আনিকাও অনেকবার ফোন দিছে, ধরি নাই, ও মনে হয় রেগে আগুন হয়ে গেছে, তাই না?
সেটা আমি জানবো কিভাবে, ও তো ক্যাম্পাসে আসে নাই, ওরে অনেকবার আমি কল দিছি ও ফোন ধরে না।
কি বলিস, রাগটাক করে আবার ফোন সাইলেন্ট করে রাখছে নাকি?
কি জানি।
আচ্ছা দাঁড়া, তুই ফোন রাখ, আমি ফোন দিয়ে দেখছি।
ওকে ওকে বাই।
The number cannot be reached now. Please hang up and try again later.
হ্যালো
শিবন, তুই কই?
আমি তো ক্যাম্পাসে, আনিকের সাথে কথা হয়েছে?
আমি আসতেছি ক্যাম্পাসে, তুই থাক।
আরে শোন, হ্যালো হ্যালো,
কিরে কি হয়েছে এত জরুরি তলব কিসের?
ঝামেলা হয়ে গেছে।
কি ঝামেলা? আনিকাকে খুঁজে পাচ্ছি না।
খুঁজে পাচ্ছিস না মানে?
ও কি বাচ্চা, হারা যাবে?
ফাইজলামি করবি না।
আরে সারাদিন কোনো কল ধরিস নাই, রাগ করে বসে আছে, এটা নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে বুঝলাম না।
না রে, ব্যাপারটা এত সহজ হলে নিশ্চয়ই আমি এত সিরিয়াসলি বলতাম না। আমি সন্ধ্যা থেকে অনেকবার ফোন দিছি, যখন ধরে নাই তখন রূপকথাকেও ফোন দিছিলাম, ও হলের রুমে গিয়ে খুঁজে আসছে, ওখানেও নাই। রুমমেটরা বলছে ওনাকে সন্ধ্যার আগে আগে বেরিয়ে গেছে, কোথায় গেছে কাউকেই বলে যায়নি।
ও আচ্ছা আচ্ছা, ওর বাসায় কল দিছিলি তুই?
হ্যাঁ, আমি সব খোঁজ নিয়েছি, ওর বাসায় ফোন দিছিলাম, আন্টির সাথে কথা হয়নি, ও বাসায়ও যায়নি।
আচ্ছা, এখন তাহলে কি করবো বলতো?
রূপকথা আসছে, আমার মন বারবার বলছে আনিকা ওই জুবলি হোটেলে গেছে। জানিসই তো ও সবকিছু নিয়েই বেশি কিউরিয়াসিটি, আমি 80% শিওর ও ওখানেই গেছে।
আমারও তাই মনে হচ্ছে।
এই রূপকথাটা আসতে এতক্ষণ লাগছে কেন? সেই কখন ফোন দিছি, কোনো সিরিয়াস বিষয় বুঝতে চায় না।
দাঁড়া আমি ফোন দিচ্ছি।
আচ্ছা তোরা কি শিওর ও ওখানেই গেছে?
তোর কি মনে হচ্ছে?
আমি শিওর না, কিন্তু আমারও এমনই মনে হচ্ছে।
এক্স্যাক্টলি, সবারই একই কথা মনে হচ্ছে, আর এখন এটা ছাড়া অন্য কোনো অপশনও নাই, মোটামুটি সব জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে বুঝছিস।
পার্থ টেনশন নিস না, একটু সাবধানে ড্রাইভ কর, সব কিছু ঠিক হয়ে যাবে।
আজকে খালি পাই ওরে, চর মেরে একদম সব ভীমরতে ছুটাবো।
আহা, তুই মাথা ঠান্ডা করতো, এখন মাথা গরম করার সময় না। পার্থ যাই করবি মাথা ঠান্ডা কর, ওকে? রূপকথা তুই গাড়িতেই বস, আমরা ভেতরে গিয়ে দেখে আসি।
না আমি এখানে একা থাকবো না।
আচ্ছা ঠিক আছে চল।
কেউ আছেন? হ্যালো, ইজ এনিওয়ান আউট দেয়ার?
মনে হচ্ছে কেউ নাই।
তাহলে গেল কোথায় ও?
এখানে জোরে কথা বলতে নেই, ওনাদের ডিস্টার্ব হয়।
মানে কি বলছেন আপনি?
ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড।
দেখেন, আমরা এখানে খেতে আসিনি, আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না, ও কি এখানে এসেছে?
বলেছি না এখানে জোরে কথা বলা নিষেধ।
পার্থ একটু আসবে? আচ্ছা, এখানে আর কে আছে যাদের ডিস্টার্ব হচ্ছে?
আছে, অনেকেই আছে।
ওকে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বন্ধুকে তো আপনি চেনেন, সেদিন আমাদের সাথে লাল ড্রেস পরা যে মেয়েটা ছিল, ও কি এসেছে আজকে এখানে?
আপনারা বসুন।
আপনি বুঝতে পারছেন না, আমাদের বসার সময় নেই, ও এসেছিল কিনা সেটা বলেন।
এসেছিল তো।
এসেছিল? দেখেছিস, আমি বলেছিলাম না ও এখানেই আসছে। কোথায় ও?
এখানে আসার ঠিকানাটা সবাই জানে, কিন্তু এখান থেকে কোথায় যায় সেটা তো কেউ জানে না।
মানে?
মানে কোথায় গেছে সেটা তো জানে না।
জানে না মানে কখন গেছে?
তাও জানে না। কফি খাবে?
ওর যদি কিছু হয় আমি কাউকে ছাড়ব না, কাউকে না।
এই এই পার্থ
শোন, আচ্ছা ও যদি আবার আসে প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। এই যে এটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন দিলেই হবে। এই রূপ কথা, চল।
ও তো আর ফিরবে না।
আপনারা দ্বিতীয় পর্ব দেখছি আনিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কজন বন্ধু একই জায়গায় গভীর রাতে একইভাবে মহিলাকে দেখছে, একই জায়গায় গিয়ে তাদের গাড়ি থেমে যাচ্ছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং আনিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত শুনেছি আমরা, কথা না বাড়িয়ে চলে যাব শেষ পর্বে, যেখানে রহস্য হয়তো উদ্ঘাটিত হবে। দেখি রহস্য উদ্ঘাটিত হয় কিনা, চলুন তাহলে শুনে আসি গল্পের শেষ পর্ব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। ওখানে গিয়ে আনিকাকে পাওয়া গেল না, শুধু ওখানে না, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও কেউ তার ব্যাপারে কিছুই বলতে পারে না। একদিন আগে পর্যন্ত এই বন্ধুবৃত্তের সব কিছু আর দশটা মানুষের মতোই স্বাভাবিক ছিল, অথচ আজ হঠাৎ যেন কোন কালো ছায় ঢেকে গেছে তাদের পৃথিবী। রূপকথা একবার বলেছিল পার্থর বাবাকে ব্যাপারটা জানাতে, যেহেতু তিনি নিজেই পুলিশে চাকরি করেন, কিন্তু পার্থ প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ আনিকা নিখোঁজ হওয়ার আগে শেষ ফোন পার্থকে করেছিল, তাও আবার অনেকবার। কোনো কিছুই মাথায় আসছে না তাদের, সারাক্ষণ খুনসুটি লেগে থাকলেও আনিকাকে খুব ভালোবাসে পার্থ, কোনো ভুল কিনারা সে খুঁজে পাচ্ছে না। একটা মানুষ এভাবে হঠাৎ হারিয়ে যায়, কিছু একটা তো হয়েছিল আনিকার সাথে, কিন্তু কি হয়েছিল, অনেক ভয়ঙ্কর কিছু কি, সেটা জানতে আমাদেরকে যেতে হবে একদিন আগে অতীত হয়ে যাওয়া সেই সময়টাতে। সেদিন রাতে ওখান থেকে ফিরে আনিকা নিজের ঘরে চলে যায়, তার শরীর হঠাৎ প্রচন্ড ভারী লাগতে থাকে, চোখের পাতা যেন বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কতদিনও ঘুমায় না। আনিকা বিছানায় গিয়ে শুয়ে পড়ল, সারাটা দিন পার হয়ে গেছে, ও যেন কোনো এক অতলে ডুবে গেছে। ওর রুমমেটরা ওকে দু তিনবার ডেকেও ছিল, কিন্তু কোনো লাভ হয়নি, তারও আর ব্যাপারটাকে বাড়ায়নি, কারণ ও প্রায় ভোরের দিকে হলে আসে, দেরি করে ঘুম থেকে ওঠে। একটা স্বপ্ন? না, এটাকে ঠিক স্বপ্ন বলা যায় না, বরং দুঃস্বপ্ন বলাই ভালো। একটা দুঃস্বপ্নে আনিকার এই গভীর ঘুম ভেঙে যায়।
হে আনিকা, কাম ইন, কাম, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড, কাম হিয়ার।
কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে?
জীবন আর মৃত্যু ঠিক মাঝখানে, যেখানে সময় নিজেই অসহায়।
না, আমি যাব না।
ওখানে অনেকেই আছে, তোমার সব বন্ধুরা, ওরা তোমাকে ডাকছে, চলো।
হ্যাঁ, কি বলছেন আপনি, ওরা কোথায়?
এই তো এখানে।
হ্যাঁ, শিপন, রূপকথা, তোরা, না তোরা এখানে? কি হয়েছে, কি হয়েছে তোদের? পার্থ, পার্থ কোথায়? এই তোরা কথা বলছিস না কেন?
ওরা তো কথা বলবে না।
না, না, না। পার্থ, পার্থকে ফোন দিই আগে। প্লিজ, প্লিজ পার্থ, ফোনটা ধর, প্লিজ, প্লিজ। না, আমাকে আমাকে যেতে হবে ওখানে, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ভেতরে কেউ আছেন? হ্যালো, ইজ এনিওয়ান দেয়ার? হ্যালো, মিস ক্যাথিনা,
এসব কি বলছো আবরার? ওরা সব জেনে গেছে।
আমি ঠিকই বলছি, এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।
আমি জানতাম এমন হবে, এজন্য আমি আগেই বলেছিলাম, যাই করবে সাবধানে করো।
এখন এসব নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। কি করবো সেটা বলো।
ওই যে ওইদিকে, ওইদিকে ঘরটাতে কাটা হাত পা গুলো আছে, ওগুলো সরিয়ে ফেলতে হবে।
কে কে কথা বলছিলেন? কেউ কে আছেন? কিসের কাটা হাত পায়ের কথা বলছিল ওরা? কে কে তুমি?
চলে যাও, এসো না, এদিকে এসো না, চলে যাও, ফিরে ফিরবে, চলে যাও, চলে যাও, চলে যাও।
কোথায় যাচ্ছ?
না, আমাকে যেতে দেন।
এটা অন্য পৃথিবী, এখানে আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা তো নেই।
না, আমাকে যেতে দেন, প্লিজ আমাকে যেতে দেন।
আনিকা হারিয়ে গিয়েছে কোন এক অন্ধকার পৃথিবীতে, কিন্তু সে কথা কেউ জানতে পারে। এই ঘটনার কিছুদিন পরই পাথর ওখানে যায়, যে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা গিয়ে সেখানে অস্বাভাবিক কোনো কিছুই দেখেনি। ওরা যখন ক্যাথিনাকে জিজ্ঞেস করেছিল আনিকার কথা, তখন যদি একবার পাশের ঘরটাতে গিয়ে সিলিং এর দিকে তাকাত, তাহলে দেখতে পেত আনিকার কাটা রক্তাক্ত মাথাটা তখনও সিলিং এ ঝুলে আছে, আর সেটা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কিন্তু তারা ভাবতেও পারিনি আনিকার সাথে এমন কিছু হয়েছে। জীবনের এই আকস্মিক এবং কঠিন সত্যটাকে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। পার্থ তার বাবাকে জানিয়েছে, কিন্তু জুবলি হোটেলের কথা সে বলেনি। কেন বলেনি সে নিজেও সেটা জানে না। সে বলার চেষ্টাও করেছে অনেকবার, কিন্তু যখনই বলতে যায় কিন্তু তখনই অদৃশ্য কোনো একটা কিছু তাকে বাধা দেয়, কিন্তু কি সেটা কেউ জানে না।
পার্থটা একদম কেমন যেন হয়ে গেছে।
আগের মতন তেমন আর কথাও বলে না, কোথাও বেরো হয় না।
আনিকার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না।
কি হলো বলতো? সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ করে।
শিপন, তুই যদি এমন ভেঙে পড়িস তাহলে কিভাবে হবে? আচ্ছা পার্থকে একটা ফোন দে তো, এক সপ্তাহ ধরে ক্লাসেও আসে না, এভাবে একা একা থাকলে আরো বেশি খারাপ লাগবে। আর আঙ্কেল তো অনেক চেষ্টা করছে, আনিকার একটা খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে।
দাঁড়া, আমি ওকে একটা কল দেই। অবশ্য আমি কালকে অনেকবার কল দিয়েছিলাম, ফোন বন্ধ। এই আন্টি ফোন দিছে।
কোন আন্টি?
পাথর আম্মা।
ও পাথর, দেখ তো কি বলে।
হ্যালো, হ্যাঁ আন্টি। কি হয়েছে? আচ্ছা আচ্ছা আন্টি, আমি এখনই আসছি, বেশিক্ষণ লাগবে না, আমি আসছি। জি,
কি হয়েছে?
চল আমার সাথে।
আরে কি হয়েছে বলবি তো?
জানি না, এখনই পাথর বাসায় যেতে হবে, চল।
আসছিস তোরা? আয় ভেতরে আয়।
আন্টি কি হয়েছে বলেন তো?
পার্থকে খুঁজে পাচ্ছি না বাবা। কি বলতেছেন আন্টি, খুঁজে পাচ্ছেন না মানে? আমি ভেবেছি ও তোদের সাথে আছে।
না, আমরা তোকে কালকে থেকে ফোন দিচ্ছি, আমরা ভাবলাম আনিকার ব্যাপার নিয়ে ডিস্টার্ব, তাই হয়তো বাসাই আছে।
বাসাই ছিল, খুব মন খারাপ ছিল। আমি ওর বাবাকে বলেছি, সে সব রকম চেষ্টা করছে কিন্তু আনিকার খবর পায়নি। পরশুদিন রাতে ওর বাবাকে জিজ্ঞেস করলো আনিকার কোনো খবর পেয়েছে কিনা, ওর বাবা বললো পাইনি। তারপরে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল, রাতে খায়নি কিছু। আমি ভেবেছি হয়তো তোদের ওখানে যাবে, ঘন্টাখানি পর ফোন দিলাম, তখন থেকে ফোন বন্ধ।
আন্টি আমি জানি, আমি জানি পার্থ কোথায় গেছে।
কোথায় গেছে?
আপনি চলেন আমার সাথে, এই রূপ কথা চল।
এসবের মানে কি? তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এখানে কেন নিয়ে এসেছ আমাকে? এটা কোন জায়গা? আসার সময় গাড়ি থেকে বললে কোন রেস্টুরেন্ট না কোথায় যেন নিয়ে যাবে। আন্টি আন্টি, এইটাই সেই জায়গা, এখানে জুবলি হোটেল ছিল, আমরা অনেকবার এসেছি এখানে।
কি বলছো এসব? এটা তো একটা ভাঙা ইটের দেয়াল মনে হচ্ছে, তাও অনেক বছরের পুরনো।
আন্টি ও ঠিকই বলছে, আমরা এক সপ্তাহ আগেই এখানে এসেছিলাম আনিকার খোঁজ করতে।
দেখো তোমাদের কোথাও ভুল হচ্ছে, এমনিতে পার্থকে নিয়ে আমি অনেক টেনশনে আছি, প্লিজ চলো এখান থেকে।
কিন্তু আন্টি,
আহ অনেক রাগ করে এসেছো, অন্য কোনো জায়গা হবে সেটা, চলো এখান থেকে।
পৃথিবীতে এমন অনেক কিছু হয় যা হওয়ার নয়। একটা মানুষের ছোট্ট জীবনে এসব ঘটনার আর কতটুকুই বা সচক্ষে দেখা সম্ভব, তবু কিছু মানুষ এসব ঘটনার সাক্ষী হয়। এই মুহূর্তে শিপন আর রূপকথার অবস্থাও ঠিক নাই, তারা কিছুতেই কিছু বুঝতে পারছে না। জীবন কি তাদের সাথে রসিকতা করছে? এই মাত্র কয়েকদিন আগে একই জায়গায় তারা অসংখ্যবার এসেছে, সে কফির স্বাদ, গাহিম করা ঠান্ডা, এসব অনুভূতি এখনো কাঁচা। কিন্তু আজ যা হলো তার ব্যাখ্যা তারা কার কাছে গিয়ে চাইবে? জুবলি হোটেল নামক জায়গায় একটা ভাঙা মতো দেয়াল, সেই দেয়ালেও শ্যাওলা পড়ে গেছে, আশেপাশে সব জায়গায় আগাছা। তাহলে এতদিন তারা কোথায় গিয়েছে? মিস ক্যাথিনা, আবরার আর এই বাচ্চাটা, এসব কি মিথ্যা? তাহলে আনিকার পার্থ কোথায়? কোনো কিছুরই কুল কিনারা পাচ্ছে না। শিপন আর রূপকথা দুজনের সামনে এখন অন্ধকার, অন্ধকার হাতটি এখন যা করার করতে হবে। তারা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই রহস্য শেষ তারা খুঁজে বের করবে। সেই রাতেই তারা আবার পা বাড়াল জুবলি হোটেলের পথে। নীরব রাত, চারদিক শুনশান, নীরবতারা যেন বারবার ওদের কানে চিৎকার করে বলছে, ওদিকে যেও না, ওদিকে যেও না।
শিপন, আমার মনটা কেমন জানি করতেছে।
তুই চাইলে ফিরে যেতে পারিস, কিন্তু আমি পিছপা হব না।
এটা কি বললি তুই?
ছিপন, টাকা আমার দিকে।
টাকা? টাকা বলতেছি? তোকে একা রেখে আমি চলে যাব?
আমি সেভাবে বলিনি।
ছিপন, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে এই কথা বলতে পারলি? তুই ভাবতে পারলি যে এই অবস্থায় আমি তোকে একা যেতে দিব? আর আর পার্থ অনিকা ওরা আমার বন্ধু ছিল না, শুধু তোর একার ছিল, আমি ওদেরকে ভালোবাসি না?
I'm sorry রূপকথা, আমি যতক্ষণ আছি তোর কিচ্ছু হবে না, আই প্রমিস।
এখন চল।
রূপকথা নাম, মামা এ নেন ভাড়া। দাঁড়া এক মিনিট, মানি ব্যাগটা ঢু। রূপকথা,
জুবলি হোটেল,
কিন্তু পার্টির সাথে যখন আসলাম তখন তো
শিপন আমরা ভুল করে ফেলছি, অনেক বড় ভুল। এটা এটা কোন রেস্টুরেন্ট না।
চল ভেতরে চল।
আমি জানতাম তোমরা আসবে।
আমার বন্ধুরা কোথায়?
বলেছি না এখানে জোরে কথা বলা নিষেধ, ওদের ডিস্টার্ব হয়।
কাদের ডিস্টার্ব হয়? এসব কি বলছেন আপনি?
শিপন আস্তে, মাথা গরম করিস না।
আমি ওদের না নিয়ে এখান থেকে যাব না। রূপকথা চল। আচ্ছা শুন, আরে কোথায় গেল? কিছু হয়নি, একটা বেড়াল।
শিপন আমার আমার খুব ভয় লাগতেছে।
ভয় পাস না, চল। ওই ঘরটার কথা বললো না, আমি কার পার্থকে নিয়েই এখান থেকে চলে যাবো।
এখানে তো কেউ নেই,
কিন্তু কান্নার অবস্থা পাওয়া যাচ্ছে।
শিপন ওদের সাথে ভালো কিছু হয়নি, দেখ এতে রক্ত।
এত রক্ত আসছে কোথা থেকে?
শিপন উপরে থাকা, চারদিকে আবছা অন্ধকার, পৃথিবী থেকে যেন একেবারে ভিন্ন কোনো এক জগৎ ছিল সেটা। ছিপন আর রূপকথা সেই ঘরটাতে ঢুকেই দেখতে পায় ঘরটা খুব একটা অন্ধকার না, আবার তেমন একটা আলো নেই। সাদা মোজাইক করা ঘরটার পুরো মেঝেটাতে রক্তের ঢল বয়ে যাচ্ছে, দেয়ালেও রক্তাক্ত হাতের ছাপ। ঘরের একটা কোনায় মানুষের কিছু কাটা চোখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে। আচ্ছা কি হয় এই ঘরের ভেতরে? রূপকথা বা শিপনের মাথায় আসছে না। ঘরের ভেতরটা কেমন যেন একটা চাপা আর্তনাদে ভরে আছে, মনে হয় হাজার হাজার বছর ধরে এই ঘরের মধ্যে এসব আর্তনাদ চাপা পড়ে আছে। কিন্তু সেখানে আনিকা কিংবা পার্থর কোনো চিহ্ন নেই। ঠিক এমন সময় রূপকথা লক্ষ্য করল ঘরের সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে ওপরে সিলিং এর দিকে দেখে, এরপর যা দেখলো তাতে যে কোনো মানুষের শরীর হিম হয়ে আসবে। সিলিং এ কালো জামা পরা একটা মানুষ উপর হয়ে আছে, তার চোখের কোনো মনি নেই, পুরো চোখ সাদা। সে এক দৃষ্টিতে রূপকথা শিপনের দিকে তাকিয়ে আছে, চেহারা অনেকটা ক্যাথরিনের মতোই, চুলগুলো মুখের সামনে এসে আছে, মুখটা ফ্যাকাশে সাদা, মুখ থেকে জিভটা প্রায় এক হাত বেরিয়ে আছে, সেটা দিয়েই টপটপ করে রক্ত পড়ছে, আর তার হাতে একটা ধারালো চাপাতি ছিল। রূপকথা তাকানোর সাথে সাথে সে কেমন একটা শব্দ করে হেসে উঠল, তারপর লাফিয়ে তাদের গায়ে এসে পড়ল। এরপর রূপকথা কিছুই বলতে পারে না, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে না, চার পাশ অন্ধকার। সে দেখে সে একটা ঘরের একদম মাঝখানে পড়ে আছে। রূপকথা আশেপাশে পাগলের মতো শিপনকে খুঁজল, কিন্তু কোথাও শিপন নেই। এমন সময় সে লক্ষ্য করল ঘরের কোনায় একটা কাঠের বাক্স,
রূপকথা পা টিপে টিপে সেখানে গেল। তারপর বাক্সটা
সবকিছু বুঝতে পেরেছি। এই যে দেখ, এই জুবলি হোটেল এখন আর এক্সিস্টই করে না। এটা এটা 200 বছর আগের একটা রেস্টুরেন্ট। এই দেখ, এই দেখ পেপার কাটিং এ বেরিয়েছে, ওই যে মিস ক্যাথিনার আব্রার আছে না, ওরাই এই হোটেলের মালিক ছিল। কিন্তু একটা সময় রেস্টুরেন্টটা ব্যান করে দেওয়া হয়।
কেন সেটা জানিস?
হ্যাঁ, এখানে সব আছে। ওরা দুজন আদমখোর ছিল, ওরা এখানে মানুষদের ডেকে এনে তাদেরকে কেটে খেত। ওই যে রুমটা আছে না, ওখানেই কাটতো। ওই জন্যই ওই রুমে মানুষের অর্গান পড়েছিল। তাদের এসব যখন মানুষ জানতে পারে, তাদেরকে রেস্টুরেন্টের ভেতরে ঢুকিয়ে তালা দিয়ে আগুনে জ্বালিয়ে জ্যান্ত পুড়িয়ে মারে।
যন্ত্রণা হয়েছিল জানিস, ভীষণ যন্ত্রণা। শরীরের চামড়া গুলো পুড়ে পুড়ে মাংস বেরিয়ে গিয়েছিল। খুব চিৎকার করেছি,
নিয়ে চলে এখান থেকে। কি কথা বলছিস না কেন?
আরো জোরে চিৎকার কর, শুনতে ভীষণ ভালো লাগে। এরপর কি হয়েছিল জানিস? এরপর প্রতি রাতে চুপলি হোটেল ওপেন করা, যাদেরকে আমরা ডাকি শুধু তারাই দেখতে পায়, অন্য কেউ দেখতে পায়। রাত খুবই চুপলি হোটেলের লাল আলো চলে উঠে, তোদের মতো মানুষেরা আসে, তারপর আর ভেসে যায় না। এখানে যে একবার আসে সে আর কোনদিন ফিরতে পারে। দিনের আলো ওঠার আগে সাথে সাথে চুবলি হোটেল মিলিয়ে যায়।
হ্যাঁ, এই দেখ, আমি ফিরতে পারিনি, পার্থ ফিরতে পারেনি, শিপনও না, তুইও ফিরতে পারবি না রূপকথা।
চলে আয় আমার এই জগতে, চলে আয় আর রূপকথা, তোকে নিতে এসেছি আমরা, যাবি না আমাদের সাথে? সেই জন্যই তো তোকে নিতে এসেছি।
রূপকথা সেদিন থেকে ফিরতে পারল না। সে মৃত্যুর আগে চোখের সামনে যা দেখেছে তা দেখার সাহস কোনো মানুষের মধ্যে নেই। তার সামনে তার সবচেয়ে কাছের মানুষগুলোর এমন ভয়ঙ্কর রূপ তাকে কোনোদিন দেখতে হবে সেটা সে কল্পনাও করেনি। তার সামনে শিপন, আনিকা, পার্থ, আব্রার, ক্যাথিনা, তাদের সবার হাতে ধারালো চাপাতি, এবং সেই চাপাতি নিয়ে রূপকথার দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা এত ভয়ঙ্কর ছিল যে রূপকথার শরীর একেবারে নিথর হয়ে গেছে। তার ইচ্ছে করছিল জোরে চিৎকার দিয়ে কাউকে ডাকতে, কিন্তু সে পারেনি। তার সামনের অচ্ছিপ্ত আত্মাগুলো তার সারা শরীর খাবলে খাবলে খেয়েছে। যুগের পর যুগ জুবলি হোটেলের অন্ধকার জগতে এমন কত আনিকা, পার্থ, শিপন রূপকথারা হারিয়ে গেছে তা কেউ জানে না। শুধু থেকে গেছে তাদের চিৎকার। রাতের অন্ধকারে ভেসে ওঠে এই জুবলি হোটেল, আবার দিনের আলোয় হারিয়ে যায় অজানায়। কোথায় যায়, কোথা থেকে আসে, সে রহস্য কেউ কোনোদিন উদ্ঘাটন করতে পারেনি। পার্থর মা অনেক চেষ্টা করেও এই বন্ধু বৃত্তের কাউকে আর কোনোদিন খুঁজে পায়নি। পৃথিবীর কোথাও তাদের কোনো চিহ্ন নেই। তবু এখনো মধ্যরাতে ভেসে ওঠে জুবলি হোটেল। পরিপাটি জামা পরা ক্যাথিনা বাজারের ব্যাগ নিয়ে মধ্যরাতে হুট করে রাস্তা পার হয়। অনেকে তার পেছনে পেছনে যায় জুবলি হোটেলে, আর তারপর তারপর আর কোনোদিন ফেরে না। এই খেলা শেষ হয়তো কোনোদিন হবে না। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার কাহিনী, যার নাম জুবলি হোটেল। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন বন্দ্যোপাধ্যায়। আর জানিয়ে দেব তাদের নামগুলো যারা আজকের গল্পে অভিনয় করেছেন। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ চরিত্রে অভিনয় করেছেন সেতু, শিপনের চরিত্রে ছিল রেহান, রূপকথার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, আনিকার চরিত্রে জেসিয়া, ক্যাথিনার চরিত্রে নিতুল, আব্রারের চরিত্রে সাকিব ফারজানা, মায়ের চরিত্রে সাক্ষী এবং প্রেতাতের কণ্ঠ দিয়েছেন প্রিয়ন্তী। এই ছিল আজকের কোশের কলাকুশলীদের নাম। আমাকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নেবার আগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, না আবার কুয়াশা গল্প না, কুয়াশার বইয়ের জন্য, এবং সেটা অমর একুশে বইমেলা। হ্যাঁ, কুয়াশার দুটো বই যদি আপনারা পেতে চান, অমর একুশে বইমেলায় পাওয়া যাবে কুয়াশার দুটো বই, কুয়াশা এক্সপ্রাইজ এবং একটা নতুন চমক নিয়ে আসছেন গ্রাফিক নভেলস আকারে কুয়াশার আরো একটি বই। কুয়াশার মাধ্যমে এবার গ্রাফিক নভেলসকে যারা বাংলায় দেখেনি, দেখতে চান তারা দেখতে পাবেন বা সংগ্রহ করতে পারবেন। তাই আজই আপনার বইয়ের প্রি অর্ডার করতে এবং ঘরে বসে বই পেতে অর্ডার করুন। দুটো হটলাইন নাম্বার আছে, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবার বলছি, প্রথম নাম্বারটি হচ্ছে 16297 এবং দ্বিতীয় নাম্বারটি 01519521971। আবারও বলছি 01519521971। অথবা অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন rockumari.com। তো সবাইকে বইমেলায়, একুশে বইমেলায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রি অর্ডারও দিতে পারেন এবং বই দুটো পাওয়া যাবে স্টুডেন্ট ওয়েস। স্টুডেন্ট ওয়েস বের করছে বই দুটো, স্টুডেন্ট ওয়েস স্টলে চলে যাবেন, যারা মেলা থেকে বই কালেক্ট করতে চান সেখানে পাবেন। সেখানে গিয়ে নিজে হাতে নিতে পারেন প্রি অর্ডারের মাধ্যমে, আগে থেকে বুক করা থাকলে আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন বই দুটো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.